শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। যেমনটি একটু আগেই শুনলেন, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে বিচার ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ। আজ আমাদের প্যানেল সদস্যদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজ্ঞ, বাংলাদেশের সংবিধান রচয়িতা, প্রাক্তন আইন ও পররাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর কামাল হোসেন। আরও রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ট্রাস্টি বোর্ডের সদস্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন, আইন ও সালিস কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। রয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী দিলরুবা শারমিন। আপনাদের সবাইকে স্বাগতম। আর শ্রোতাদের জানিয়ে রাখি, অনুষ্ঠান চলাকালে সরাসরি প্রশ্ন করতে চাইলে আপনারা 2026193062 এই নম্বরে ফোন করুন। আজকের এই বিষয় অর্থাৎ বাংলাদেশে বিচার ও নির্বাহী বিভাগের পৃথকীকরণের প্রয়োজনীয়তা, সাম্প্রতিক সময়ে তাত্ত্বিক অর্থে বিচার ও নির্বাহী বিভাগের পৃথক থাকার ব্যাপারটি, অন্যভাবে বলা যেতে পারে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি বাংলাদেশে স্বীকৃত, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এ নিয়ে জিজ্ঞাসা রয়েছে বিস্তর। সম্প্রতি এই সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মধ্যে খানিকটা মতানৈক্য দেখা দিয়েছে। মতানৈক্য হয়েছে আইনমন্ত্রীর সঙ্গেও, অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও দ্বিমত হয়েছে সংবিধানের ষোড়শ সংশোধনী বিষয়ে। এসব কিছুর আলোকেই আজকের আলোচনা। প্রশ্ন উত্তরে যাবার আগে শ্রোতাদের জানিয়ে দিই যে আপনারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষেপে করুন এবং অতিথি প্যানেলিস্টদের কাছে সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর, সময়ের সংক্ষিপ্ততার কারণে। এরই মধ্যে আমাদের কাছে প্রশ্ন আসা শুরু করেছে। প্রথম প্রশ্নটি করছেন ফারহানা লিজা ঢাকা থেকে।
হ্যালো, আমি ফারহানা লিজা বলছি বাংলাদেশ ঢাকা থেকে। আমার প্রথম প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিচার ও নির্বাহী বিভাগ দুটোই সমন্বিতভাবে কাজ করে, সুতরাং বিচার ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ হওয়ার প্রশ্ন উঠছে কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, কেউ কেউ বলছেন বিচার বিভাগের স্বাধীনতা নির্বাহী বিভাগের হস্তক্ষেপের জন্য নষ্ট হয়, এই কথাটি যদি একটু বুঝিয়ে বলতেন, ধন্যবাদ।
ধন্যবাদ ফারহানা লিজা, আপনাকেও অত্যন্ত একটা তাত্ত্বিক প্রশ্ন করেছেন যে সমন্বিতভাবে এই দুটি বিভাগ যদি কাজ করে তাহলে পৃথকীকরণের প্রশ্ন উঠছে কেন। আমি প্রথমেই যাচ্ছি ডক্টর কামাল হোসেনের কাছে।
না কেন, এটা আমাদের সংবিধানের মানে সে কাঠামো, তার মধ্যে স্পষ্ট করে বলা আছে যে তিনটি যে রাষ্ট্রীয় অঙ্গ আছে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ, প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব ক্ষমতা আছে। আইন প্রণয়ন করা হলো আইন বিভাগের, নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হলো নির্বাহী বিভাগের, আর বিচার বিভাগের দায়িত্ব হলো সেই সুবিচার করা, আইনের সঠিক ব্যাখ্যা দেওয়া, সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া এবং সংবিধানের অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্টকে বিবেচনা করা হয়। শুধু আমাদের সংবিধানে না, যেখানে এই ধরনের সাংবিধানিক কাঠামো আছে, যে যুক্তরাষ্ট্রে যেটা বলি সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে, এটা একটা স্বীকৃত সংবিধানের মূলনীতি। তো সেই কারণে বলি যে এটা সমন্বয় করে তো অবশ্যই কাজ করার কথা, কিন্তু এদের পৃথক পৃথক দায়িত্ব আছে, ক্ষমতা নির্দিষ্ট ক্ষমতাগুলো সংবিধানে দেওয়া আছে এবং তারা সেই ক্ষমতাকে পালন করার ব্যাপারে যেন অন্য কারি হস্তক্ষেপ অথবা বাধার সম্মুখীন না হয়, এটাই কি পৃথকীকরণ হলো অর্থ। আর দ্বিতীয় প্রশ্ন ছিল,
দ্বিতীয় প্রশ্ন ছিল যে হ্যাঁ নির্বাহী বিভাগের হস্তক্ষেপের জন্য নষ্ট হয় বিচার বিভাগ, এই কথাটা যদি একটু বুঝিয়ে বলতেন।
না না, সেটা তো খুব সহজে বোঝানো যায়, কেন একটা রায় দেওয়ার ব্যাপারে বিচার করা হলো নিরপেক্ষ ভাবে, বিচার বিভাগের নিরপেক্ষতা একটা স্বীকৃত মানে ব্যাপার আর কি, কিন্তু যদি আদেশ রায় দেওয়া হয় বিচার বিভাগের থেকে যে নির্বাহী বিভাগ বললো অমুক লোককে ছেড়ে দাও, অমুক লোককে বেল দিও না, অমুক রায়টা সরকারের পক্ষে দাও, বিচার বিভাগ এটল বিচার বিভাগ থাকবে, এটা তো আমি মনে করি যে কেউ বুঝতে পারে যে নির্বাহ স্বাধীন বিচার বিভাগ না থাকলে বিচার বিভাগের কোনো অর্থই হয় না।
জি, অ্যাডভোকেট সুলতানা কামাল।
খুব বেশি তো যোগ করেন নাই, তারপর কামাল হোসেন তাতে সুন্দর করে বিষয়টা ব্যাখ্যা দিয়েছেন, যেটা পরের প্রশ্নের উত্তর থেকে এসেছে সেইখান থেকে একটি শব্দ নিয়ে আমি একটু প্রথম প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হলো যে নিরপেক্ষতার বিষয়টা, স্বাধীন হওয়ার কারণটাই হচ্ছে যাতে তিনটি বিভাগই নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তাদের যাদের কাছে দায়বদ্ধতা আছে কিংবা যেই দায়বদ্ধতাগুলি আছে সেটা স্বাধীনভাবে যাতে তারা পালন করতে পারে এবং একে অপরকে কোনোভাবেই যাতে প্রভাবিত করতে না পারে। সেটা যদি না হয় তাহলে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে কর্মকাণ্ডগুলি রয়েছে, সংবিধানকে রক্ষা করার, সংবিধানকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সংবিধান অনুযায়ী দেশ পালন কি বলে পরিচালনা করার যে দায়িত্ব সেটা স্বাধীনভাবে করা যায় না বলেই স্বাধীনতার কথাটা এসেছে নিরপেক্ষতার থেকে। আর পরবর্তী প্রশ্নের উত্তরে যেটা বলা যায় সেটা হলো যে আমরা তো আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতাই দেখতে পাচ্ছি যে যখন একে অপরকে প্রভাবান্বিত করার চেষ্টা করে তখন দেশটায় আইনের শাসন বলতে আমরা যেটা বুঝি সেটা ভীষণভাবে ব্যাহত হয়, বিঘ্নিত হয় এবং কেউ কেউ বিচারের ঊর্ধ্বে থাকেন, আবার দেখা যায় যে কেউ কেউ বিচারের যে আকাঙ্ক্ষা, বিচারের যে দাবি সেটাও তাদের রক্ষা করতে পারেন না। সেই কারণেই বারবারই বলা হয় যে একে অপরকে যেন হস্তক্ষেপ করা না হয় এবং যদি নির্বাহী ক্ষমতা অনেক বেশি হয়ে যায় কিংবা নির্বাহী যদি অন্যায্য ভাবে কিংবা অযৌক্তিক ভাবেও হস্তক্ষেপ করার চেষ্টা করে সেখানে একটা বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হতে দেখা যায়।
জি, দিলরুবা শারমিন এর সঙ্গে কিছু যোগ করবেন?
আসলে তার এবং আপা দুজনই বলে ফেলেছেন, কিন্তু আমার যেটুকু বলার আছে সেটি হচ্ছে যে আমরা বোধ হয় একটু গুলিয়ে ফেলি যে পৃথকীকরণ আর স্বাধীন এই বিষয়টি মাঝে মাঝে বোধ হয় গুলিয়ে যায়। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এটা কিন্তু আমাদের সংবিধানে তো বলা আছে, সে অনুযায়ী কাজ হয়েছে। এখানে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার জন্যই পৃথকীকরণ মানে হচ্ছে এই না যে আমরা একদম যাকে বলে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে যাওয়া, মানে এই না যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কিন্তু তিনটে অঙ্গেরই আছে, বিচার, নির্বাহী এবং আইন, তিনটা অঙ্গেরই কিন্তু একের সাথে অপরের সম্পৃক্ততা, সংশ্লিষ্টতা সবই আছে। কিন্তু আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা স্বাধীনভাবে যেন বিচার কার্যক্রম পরিচালনা করতে পারি সকলেই, স্বাধীন এবং সুবিচার পাই সেটাই চেয়েছি। এটাই আমি শুধু বলছি।
হ্যাঁ, আসলে আমরাও এই অর্থেই পৃথকীকরণটা নিয়েছি, যেখানে সেপারেশন অফ জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ কথাটা ব্যবহার করা হয় সেই অর্থেই পৃথকীকরণ বলেছি, অর্থাৎ জুডিশিয়ারি বিভাগের স্বাধীনতা সম্পর্কে। পরবর্তী প্রশ্নটি করছেন চট্টগ্রাম থেকে সালাউদ্দিন। হ্যালো,
সালাউদ্দিন বলছিলাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উচ্চ আদালত মাজদার হোসেন মামলার রায়ে তা স্পষ্ট করেছেন, তাও অনেক বছর হয়ে গেল কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। বিচার বিভাগ থেকে এ সংক্রান্তে নির্দেশনাবলীও সরকারকে দেওয়া হয়েছে এবং সরকার পক্ষ থেকে তা অনুমোদনের জন্য দেশের প্রধান আইন কর্মকর্তা বারবার সময় চাচ্ছেন। এ প্রেক্ষিতে বিচার বিভাগের সাথে সরকারের যে নির্বাহী বিভাগের যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সকলেই মনে করে, সাধারণ নাগরিকরা মনে করেন বিচার বিভাগ ব্যবস্থা স্বাধীন হলে দেশের গণতন্ত্র যেমন প্রাতিষ্ঠানিক রূপ পাবে একই সাথে দেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখবে। প্রধান বিচারপতি ইতিমধ্যে এ ব্যাপারেই বলেছেন যে সরকারকে প্রশাসন থেকে ভুল তথ্য দেওয়া হচ্ছে কিংবা ভুল তথ্য তাদেরকে বোঝানো হচ্ছে। তো আমার প্রশ্ন হলো, সরকার নিশ্চয়ই বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করবে, তবে তা দ্রুত করা নিশ্চয়ই সমীচীন নয় কি?
হ্যাঁ, দ্রুত করা সমীচীন নয় কি? আমরা এই প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন পিরোজপুরের মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম আলী বাংলাদেশের পিরোজপুর জেলা শহর থেকে বলছিলাম। আমরা বলতে পারি বাংলাদেশে 9 বছর ধরে বিচার বিভাগের স্বাধীনতা সেই অর্থে স্বীকৃত হয়েছে। এই স্বীকৃতির মাঝে আমরা লক্ষ্য করি যে বিচার বিভাগকে প্রশাসন এবং আইন বিভাগ থেকে নানাভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা চলে। কখনো কখনো লক্ষ্য করা যায় প্রশাসনের কথা, প্রশাসন এবং স্থানীয় যারা সংসদ সদস্য তাদের কথার বাইরে আইনজীবীরা আদালতে মামলা করতে অসমর্থ হয়, ভয় পায়, প্রভাবিত হয়। স্থানীয় আইনজীবীরা যারা রাজনৈতিক দলের প্রতি অনুগত থাকে তাদের সমর্থনে কাজ করে আইনজীবী সমিতিগুলো এই রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচিত প্রতিনিধি দ্বারা বা ওই রাজনৈতিক দলের অনুসারীদের দ্বারা পরিচালিত হয়, তখন কখনো এই রাজনৈতিক দলের ইচ্ছার বাইরে এই আইনজীবীরা মামলা করতে সাহস পায় না বা মামলা করতে রাজি হন না। এই অবস্থা থেকে আমরা বাংলাদেশে বিচার বিভাগের যে পৃথকীকরণ বা স্বাধীনতার এই সুফলটি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, পাশাপাশি আমরা আরো লক্ষ্য করছি যে কিছুদিন ধরে প্রধান বিচারপতি তিনি অনেক কথা বলছেন, যে কথা নিয়ে সরকারের মধ্যেও কিছুটা প্রতিক্রিয়া রয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের গণতান্ত্রিক যে ধারা, এই ধারাকে সুসংহত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমরা জানতে পারি কি?
অনেক ধন্যবাদ আপনাকে মনিরুজ্জামান নাসিম আলী। প্রথমে সালাউদ্দিনের প্রশ্নের দিকে যাচ্ছি, তিনি বলছেন যে অনেকদিন ধরে এই বিচার বিভাগের স্বাধীনতার কথা হচ্ছে, এ নিয়ে একটা রায়ও হয়েছে এবং আবার অ্যাপিলে এটা ঝুলে রয়েছে এবং অ্যাটর্নি জেনারেল অনেকখানি সময় নিচ্ছেন, এ বিষয়ে একটা মতানৈক্য আমরা লক্ষ্য করেছি প্রধান বিচারপতির সঙ্গে। ডক্টর কামাল হোসেন, আপনি কি মনে করেন?
না, আসলে তো এটা চূড়ান্ত রায় হয়ে গেছে, রায় হয়েছে, রায়ের পরে রিভিউ মানে পুনর্বিবেচনা করার জন্য আরেকটা মামলা করা হলো, সেখানে আবার পুনর্বিবেচনা করে আবার রায়কে মানে পুনর্বহাল করা হয়েছে যে পৃথকীকরণ করা। এটা তো সংবিধানের একটা স্পষ্ট বিধান আছে, তো সেই বিধানকে পালন করা এটা নিয়ে তো খেয়ালখুশির ব্যাপার না, সবাইকে পালন করতে হবে। সরকারও ক্ষমতা যখন গ্রহণ করে তাদের শপথ নেয় যে আমরা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করব, ক্ষমতা প্রয়োগ করব। অর্থাৎ এখানে খেয়ালখুশি করার কোনো ব্যাপার না। এই যেটা প্রথমে প্রশ্নে বলেছেন বিলম্বিত হচ্ছে কেন, এটা তো স্বাভাবিকভাবে সকলেরই প্রশ্ন হবে কেন বিলম্বিত হচ্ছে। রায় হয়ে গেছে, রুলও হয়ে গেছে এবং সরকার বলছেন না যে এটা আমরা করতে বাধ্য না, তারা অবশ্যই বাধ্য, সংবিধানে আছে যে কোনো মানে সংবিধানের যে বিধান আছে এটাকে মেনে নিয়ে দেশকে শাসন করার ব্যাপারে সরকারও শপথবদ্ধ। তো এইটাই প্রশ্ন থাকছে যে এটা বিলম্বিত কেন হবে, আর হলে কি হচ্ছে যে সাংবিধানিক শাসন থেকে আমরা সরে যাচ্ছি কেন, যেসব ব্যাপারে বিচার বিভাগের যে রায় সেটাকে পুরোপুরি ভাবে পালন করা এটা হলো সংবিধানের ব্যাপার, এটা কোনো খেয়ালখুশির ব্যাপার না। তো সরকার যদি অসাংবিধানিক ভাবে দায়িত্ব পালন করার একদমই কথা না, এটা কোনোখানে সরকার নিজেও দাবি করবে না যে আমরা খেয়ালখুশি মতো যেটা চাই সেটাকে পালন করবো, যে সংবিধানের যেটা বিধান সেটাকে আমরা মানব না, এটা তারাও দাবি করতে পারেন না।
জি সুলতানা কামাল।
যে প্রথম প্রশ্নের উত্তরে খুব সহজেই উত্তরটা দেওয়া যায় যে হ্যাঁ, অবশ্যই ত্বরান্বিত করা উচিত, কারণ যেটা ডক্টর কামাল হোসেন খুব স্পষ্ট ভাবে বললেন যে যত বেশি দেরি হচ্ছে তত বেশি করে তো আমরা বিচার বিভাগের যে স্বাধীনতার প্রশ্নটা, যে স্বাধীনতা আবার মানুষের ন্যায় বিচার প্রাপ্তির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, সেখানে একটা ঘাটতি তৈরি করছি আমরা, যেটা মোটেই সমীচীন না। এবং প্রত্যেকটি অঙ্গই বিচার, আইন এবং নির্বাহী, তারা তো সংবিধান রক্ষা করার জন্যই সেই জায়গায় যান যে জায়গায় তারা বসে আছে, তাদের সংবিধানের কোন ধারাকে কোন রকম ভাবে সংকুচিত করে, বিঘ্নিত করে কিংবা তার বিরুদ্ধে যায় এরকম কোনো কিছু তো তারা করতেই পারেন না। যত বেশি তারা করবেন তারা কিন্তু সংবিধান বিরোধী কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে তাদেরকে, সেটার বোধটা তাদের মধ্যে আসা উচিত। আর আরেকটা কথা হলো যে দলীয় যে বিষয়টা নিয়ে প্রশ্ন এসেছিল, সেখানে আমরা যদি এইভাবে উত্তরটা দেখার চেষ্টা করি যে এখানে তো যত স্বাধীনতা থাকবে তত বেশি দায়বদ্ধতার ব্যাপারটা আসবে। এখন এই মানুষগুলি যারা একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন তারা কার কাছে দায়বদ্ধ? দায়বদ্ধ তো সংবিধান অনুযায়ী তারা জনগণের কাছে, এবং জনগণের কাছে যখন তারা দায়বদ্ধ থাকেন, সাধারণ মানুষের কাছে, নাগরিকের কাছে যখন তারা দায়বদ্ধ থাকেন, সেখানে তো দলীয় কোনো অবস্থান নেওয়ার কোনো অবকাশই থাকে না বলে আমরা বিশ্বাস করি। এবং যখনই দলীয় অবস্থান নেওয়ার ব্যাপার আসে তখনই তো তাদের সেই দায়িত্বশীলতার জায়গাটায় একটা বিরাট বড় কালো ছায়া পড়ে যায়। আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি যে সবসময় আইনজীবীরা দেশের যে কোনো সংকটে, যে কোনো আন্দোলনে, যে কোনো রাজনৈতিক সংগ্রামে একটা নিরপেক্ষ সাহসী ভূমিকা নিয়েছেন, এই কারণে যে আইনজীবীরা কিংবা বিচার বিভাগে যারা থাকেন তারা আসলে কারোর কাছে সেরকম ভাবে নিজেদেরকে বাধ্য রাখেন না, বরং তাদের দায়বদ্ধতা থাকে জনগণের কাছে, নাগরিকের কাছে, কাজে সেই সাহস নিয়ে তারা চলতে পারেন। আজকে যদি তারা দলের কাছে দায়বদ্ধ হয়ে যান সেই সাহস তো তারা হারিয়ে ফেলবেন, যেটা প্রশ্নের ভিতর দিয়ে এসেছে।
জি দিলরুবা শারমিন, আপনি একজন প্র্যাকটিসিং আইনজীবী, আপনার কি মনে হয় যে এই আইনজীবী, বিভিন্ন আইনজীবী সংগঠন যেগুলো গঠিত হয় এবং অনেক সময় রাজনৈতিক এক ধরনের আনুগত্য থাকে। মনিরুজ্জামান নাসিম আলী প্রশ্ন করেছেন যে আইনজীবীরা অনেক মামলা নিতে চান না, এই বিষয়ে আপনি কি মনে করেন?
আমি একটু আসলে যোগ করতে চাইছিলাম এই বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি আগে।
হ্যাঁ নিশ্চয়ই,
যে মাজদার হোসেন মামলাটা আসলে শুরু হয়েছিল আমরা জানি যে 1995 সালে, মামলা নাম্বার ছিল 2424 এবং এই মামলাটি প্রথম রায় হয় 1999 সালে। সেখানে ডিরেকশন যেটা দেওয়া হয় এবং পরবর্তীতে স্যার এবং আপা বলেছেন, তারপরে একটু যোগ করতে অনুমতি চাইছি, সেটি হচ্ছে যে অ্যাপিলের ডিভিশনেও যে 12টি ডিরেকশন দিয়েছিল সেটি কিন্তু আসলে আমরা কতটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছি, আত্মস্থ করতে পেরেছি বা উচ্চ আদালতের এত চমৎকার একটা দিক নির্দেশনার পর কতটুকু সম্মান জানতে পেরেছি। আমি রাষ্ট্র বলতে রাষ্ট্রীয় ক্ষমতায় যে বা যারা আছেন এবং রাষ্ট্রের জনগণ সবার কথাই বলছি, সেটি একটি ভাববার বিষয়। কারণ এরপরে এইসব বিষয় নিয়ে কোনো সময় চাওয়া বা এটা নিয়ে বিতর্ক করা, কারোর সাথে তর্কে যাওয়া খুবই মানে অনুচিত। কারণ স্যার ছিলেন ডক্টর কামাল হোসেন, স্যার ছিলেন একদম বাংলাদেশের সংবিধানের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। সুলতান আপা মানে একেবারে মুক্তিযুদ্ধকালীন থেকে শুরু করে এই অবধি এক নাগারে মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। তো ওনারা আমাদের গুরু, ওনাদের কাজ দেখে আমরা আজকে এখানে একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি, কিছু শিখেছি। সেখান থেকে জেনেছি যে এই মামলাটি বিশেষ করে মাজদার হোসেন মামলা, যেটার উপর নির্ভর করে আজকে বিচার বিভাগ এর স্বাধীনতা নির্বাহী বিভাগ থেকে আলাদা পৃথকীকরণ এই বিষয়গুলো এসেছে, এটি কিন্তু সমস্ত সেক্টরের জন্য খুবই মঙ্গলজনক মঙ্গল বার্তা বয়ে এনেছিল। সেদিকে কেন আমরা এত বিতর্কের মধ্যে ফেলছি? আদৌ কি আমরা মামলাটার ভিতরে ঢুকছি নাকি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় বলে করছি? অথবা আমরা আমরা কেন সময় এখন চাইব? আমরা রাষ্ট্র কেন এখন গিয়ে সময় চাইব অথবা মাননীয় প্রধান বিচারপতির সাথে এই বিতর্কে জড়িয়ে পড়ব? আমাদের তো কি প্রয়োজন হয় না, কারণ আমরা সবাই আইনজীবী, আমরা ন্যায় বিচারের জন্য কাজ করছি, প্রতিষ্ঠার জন্য। সুতরাং আমি বলতে চাই যে এই বিষয়টি এখানে শেষ হওয়া উচিত। আমার বিনম্র শ্রদ্ধা আমার স্যারের প্রতি, আমার আপনার প্রতি। এবং আমি জানি বলতে চাই যে মাজদার হোসেন মামলার রায়ের যে অ্যাপিলেট ডিভিশনের যে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করার জন্য সর্বশেষ যে 12টি ডিরেকশন পর্যন্ত দিয়ে দিয়েছে সেটি ফলো করলে তো যথেষ্ট। এটি আমার এই প্রসঙ্গটি শেষ অংশ।
জি, আর ওই যে বলছিলাম, জি
জি বলুন, আইনজীবীরা মামলা নেওয়ার বিষয়ে বলছিলেন,
জি ওইটাই বলুন।
জি, আমি আনিস ভাই আসলে বলতে চাই যে আইনজীবী একটি পেশা, এটা কে কার মামলা নিল, কিভাবে নিল, কে ক্রিমিনাল, কে ভালো, এইসব বিচার করে কিন্তু আইনজীবী মামলা নেয় না। আইনজীবী মামলা নেয় সেই মামলাটির মেরিট দেখে, যে এই মামলাটি আসলে মানে করা উচিত কিনা। এবং যে আইনজীবী, আমি যেমন জানি কামাল স্যার বা সুলতান আপা কখনোই কোনোদিন এমন কোনো মামলা করেননি আমার দেখা মতে, জানা মতে, যে মামলাগুলি সমাজ, দেশ বা রাষ্ট্রের জন্য খুবই আলোচিত বা সমালোচিত বা মানে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে তারা মামলা করেননি। কিন্তু আইনজীবী একটি স্বাধীন পেশা, তা কোনো না কোনো আইনজীবী কোনো না পক্ষের কাছে যাবেই, ঠিক আছে, সে যেতেই পারে। কিন্তু মানে আইনজীবী এত বিচার করে মামলা করবে এরকম কোনো বাধা ধরা নিয়মও কিন্তু নয়, কারণ আইনের আশ্রয় লাভের অধিকার সংবিধান অনুযায়ী, আমি যদি ভুল না করে থাকি স্যার আপনি আমাকে সংশোধন করতে পারেন, সংবিধান অনুযায়ী আইনের আশ্রয় লাভের অধিকার কিন্তু প্রতিটি নাগরিকের আছে। সুতরাং আইনজীবীর উচিত হবে না কোনো বিষয়ে ভয় পাওয়া। হতে পারে আমি আওয়ামী মনা আইনজীবী, হতে পারে আমি আওয়ামী মনার আইনজীবী, কিন্তু তাই বলে আমি মামলা করার সময় বিচার করব যে কোন মামলাটি বর্তমান সরকারের পক্ষে যাচ্ছে, আগের সরকারের বিপক্ষে যাচ্ছে, অথবা যদি রাজনৈতিক কোনো পট পরিবর্তন কখনো আসে তখনও আবার বিচার করব। এটি আসলে ঠিক না। একজন সুনাগরিক এবং এমন একটি মহৎ পেশা আইনজীবী, যে পেশায় থেকে এত কিছু বিবেচনা করে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে মামলা করা উচিত বলে আমি মনে করি। যদিও আমি আমি একটি ছোট্ট ঘটনা এবং বাঘাপুর মনে উল্লেখ করতে চাই, আসলে সম্প্রতি একটি বিচার একটি রায় আমাদেরকে ব্যথিত করেছে, কারণ 90 এর ছাত্র আন্দোলনের সময় আমরা খুব সক্রিয় ছিলাম এবং তখন আমরা ওতপ্রোত ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলাম, হল সংসদের ভিপিডিএস ছিলাম, রাজপথে ছিলাম এবং অনেক কিছু করেছিলাম। সেই আন্দোলনের যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেই দুর্নীতিগ্রস্থ দুর্নীতিবাজ স্বৈর শাসক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়ের নায়ক, তাকে যখন কোনো মামলায় আমরা নিষ্পাপ নিষ্কলুষ এ ধরনের দেখি তখন আসলেই প্রশ্ন জাগে, আমরা কি স্বাধীন? রাষ্ট্র স্বাধীন হতে পারে? আইনজীবী স্বাধীন? আইন স্বাধীন? বিচার স্বাধীন? তখন আসলেই প্রশ্ন জাগে।
আমরা এখন পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে বিচার ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, করেছেন যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার, সরকার বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরকে দুর্নীতিমুক্ত রাখবার প্রচেষ্টা চালাচ্ছেন যেমন একদিকে, অন্যদিকে সরকার যখন ক্ষমতায় বসেছেন 14 দলকে নিয়ে, তখন এই দলের মধ্যে যারা 71 মুক্তিযুদ্ধকে বা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করতো না তাদেরকেও সম্পৃক্ত করেছেন, আবার পাশাপাশি যারা যুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ থেকে সরে গিয়ে বঙ্গবন্ধু হত্যার প্ররোচনার সঙ্গে ছিল অথবা এরকম ঘটনার কথা শোনা যায় তাদেরকেও সঙ্গে নিয়েছেন। এছাড়া বর্তমান সময়ে বিএনপি জামাত বিভিন্ন সেক্টর থেকে 90 আওয়ামীলীগারদের আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ, হেফাজতিদের সরকারের প্রাধান্য দেওয়া, এই পরিস্থিতি থেকে বের হতে সরকার বিচার বিভাগকে মুক্ত রেখে কিভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন? তাছাড়া এই পরিস্থিতি থেকে যদি উত্তরণ বাংলাদেশের না ঘটে তাহলে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা তা কোন পথে যাত্রা করবে? ধন্যবাদ তানিলকে।
ধন্যবাদ শ্রাবণী সুর আপনাকেও। ডক্টর কামাল হোসেন।
না, সে তো সংবিধানকে সমুন্নত রাখা এটা আমাদের সকলেরই দায়িত্ব কর্তব্য, এবং সপ্তম অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্র ক্ষমতার বাংলাদেশে জনগণ হলেন সেই রাষ্ট্র ক্ষমতার মালিক এবং তারাই প্রয়োগ করবেন সংবিধান যেভাবে বিধান করা আছে। অর্থাৎ আমাদের সকলেরই দায়িত্ব আছে, সরকারও এখানে কোনো বিতর্কের অবকাশ নেই, তাদেরকে সংবিধানকে পালন করতে হবে, এখানে যা ছিল নির্দিষ্ট বিধানগুলোকে অক্ষরে অক্ষরে তাদের পালন করতে হবে। অর্থাৎ এই না করাটা, এটা তো হয় সংবিধানের বিরোধিতা করা, যেটা গুরুতর অপরাধে মানে গণ্য করা হবে। তো সেই কারণে বলি যে সরকারের এখানে আমরা যেটা ভাবতেই পারি না যে সরকার একটা অবস্থান নিতে পারে যে আমরা এই পৃথকীকরণকে মানব না, যেহেতু 22 অনুচ্ছেদে স্পষ্ট করে রয়েছে যে না সরকার নির্বাহী বিভাগ বাধ্য থাকবে বিচার বিভাগের যে স্বাধীনতাকে এবং পৃথকীকরণকে শ্রদ্ধা করা। অর্থাৎ এইসব ব্যাপারে কোনো বিতর্কের ব্যাপার না, কথা হলো যে কেন হবে না, কেন হচ্ছে না, আমাদের জনগণকে এইসব ব্যাপারে সব রকমের দলমত নির্বিশেষে সংবিধানকে সমন্বিত রাখার কথাটাকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার কথা, এবং জনগণের জনমত যদি যাচাই করা হয় আমি পুরোপুরি বিশ্বাস করি যে জনগণ এটার পক্ষে স্পষ্ট রায় দেবে।
জি, অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি। শ্রাবণী সুর মূলত একটা প্রশ্নে একটা তার একটা আক্ষেপ ছিল যে 90 আওয়ামী লীগারদের মধ্যে স্বাধীনতা বিরোধী কিংবা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সম্পৃক্ত যেভাবেই হোক এই সমস্ত লোক ঢুকে যাচ্ছেন, হেফাজতের প্রভাব আসছে, এই সব কিছু মিলিয়ে এগুলো থেকে মুক্ত না হলে বিচার বিভাগকে মুক্ত রাখা আদৌ কি সম্ভব?
শ্রাবণীর প্রশ্নের উত্তরে যে কথা বলতে হয় যে আসলে এত কিছু বিভ্রান্তির মধ্যে রাজনৈতিক দলগুলি নিজেদেরকে ঢুকিয়ে ফেলছে বলেই কিন্তু আজকে এই যে সাংবিধানিক যে নির্দেশটা আছে সেটা মানতে যে তাদের এত কিছু নানা জটিলতার মধ্যে ঢুকতে হচ্ছে। তো এই বিভ্রান্তি থেকে বাদ না হয়ে আসলে শ্রাবণী যে কথাটা বলেছেন সেটা তো আমাদেরও একটা শঙ্কা যে যদি যেই রাজনৈতিক দলগুলি বাংলাদেশে রাজনীতি করেন তারা যদি বাংলাদেশের মূল যেই কথাগুলি ছিল ধর্মনিরপেক্ষতা,
যেখানে কথা ছিল যে সবার মধ্যে সম্পদের সুষম বণ্টন হবে, গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত থাকবে, এখানে মানুষের যে যেই পরিচয়ে আমরা জন্মগ্রহণ করি না কেন, যেই স্থানে আমরা জন্মগ্রহণ করি না কেন, নারী পুরুষ নির্বিশেষে আমরা সমান অধিকারের দাবিদার হব, সেই সমস্ত মৌলিক নীতির প্রতি যদি আস্থাশীল অনুগত না থাকে রাজনৈতিক দলগুলি, তাহলে তো এই ধরনের জটিলতার সৃষ্টি হতেই থাকবে। তারা কোন ভিত্তি থেকে এই যে এই সিদ্ধান্তটা এত বিরোধিতা করছেন, কেন তারা এইভাবে সময়ের পর সময় নিয়ে যাচ্ছেন, কোথায় তাদের অসুবিধা? সংবিধানের স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, ডক্টর কামাল হোসেন যে কথাটা বলেছেন যে জনগণ যদি চায়, জনগণ তো চেয়েছে বলেই সেটা সংবিধানে এসেছে, সংবিধান তো আমাদের জনগণেরই দলিল, আমরাই তো সেই দলিলটা তৈরি করেছি, যারা সেই সময় দায়িত্বে ছিলেন তার মধ্যে ডক্টর কামাল হোসেনের অন্যতম অত্যন্ত আমাদের প্রিয়জন, আমাদের শ্রদ্ধাভাজন, এবং অন্যান্য যারা ছিলেন তারা তো সেই জনগণের আকাঙ্ক্ষাটাকে সংবিধানে তুলে ধরেছেন, সেটা তো আমাদের সংবিধানে আবার লেখাও হয়েছে সেইভাবে, যেটা জনগণের আকাঙ্ক্ষার একটা দলিল। তো সেই দলিলকে উপেক্ষা করা, অবহেলা করা, অমান্য করার অধিকার আসলে কারোরই নাই, যদি কেউ করে থাকেন তাদেরকে অবশ্যই দায়বদ্ধতা স্বীকার করতে হবে এই ব্যাপারে।
ধন্যবাদ দিলরুবা শর্মিন। ওই একই প্রশ্নে আমি আসছি, কারণ শ্রাবণী সুরের অভিযোগ ছিল যে নব্য আওয়ামী লীগের মধ্যে এখন অনেকেই ঢুকে গেছেন যারা হয়তো স্বাধীনতার বিরোধীও ছিলেন এবং নানান মহলকে ক্ষমতায় থাকার জন্য হয়তো সন্তুষ্ট রাখতে হচ্ছে, শ্রাবণী সুরের বক্তব্যে তার ইঙ্গিত ছিল। এক্ষেত্রে বিচার বিভাগকে কতটুকু স্বাধীন রাখা সম্ভব?
আসলে আমি দেখলাম যেটা যে শ্রাবণী সুরের দর্শনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে উনি বর্তমান রাজনৈতিক অবস্থাটা তুলে ধরেছেন এবং উনি পাশাপাশি বিচার বিভাগ যে স্বাধীন হবে এই নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছেন। আমি মফস্বলে মামলা করতে গিয়ে দেখেছি যে আসলে একটা চাপ আছে, একটা চাপা একটা চাপ, অদৃশ্য একটা পর্দা আছে, এবং এটা আমি যার জন্য আমি খুব মানে যখনই কোনো সুযোগ পাই মফস্বলে দৌড়াই মামলা করতে, কারণ আমি একটু অনুভব করার চেষ্টা করি যে সমস্যাটা কোথায়। সুতরাং শ্রাবণী সুরের সাথে আমি একমত যে এটি আছে, এবং সেখানে দুটি বিষয় আমার চোখে পড়েছে যে আসলে বিচার বিভাগের স্বাধীনতা আর এই যে হেফাজতিদের হঠাৎ করে উত্থান বা এই যে অ্যামালগামেট করে ফেলা রাজনীতিতে দুটো এক নয়, কিন্তু এটার একটা প্রভাব আছে। কিরকম সেটা আমি নব্য আওয়ামী লীগের মানে যারা মুক্তি মহান মুক্তিযুদ্ধের সময় বিপক্ষে ছিলেন, আমি কিন্তু ছিলেন কথাটার সাথে দ্বিমত, ছিলেন না তারা এখনো আছেন, তারা এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় তারা তাদের সুর তাদের পোশাক সব বদলে ফেলে দিয়ে নতুন আওয়ামী লীগার হয়েছেন এবং তারা এখন এখনো সাইনবোর্ডটি ব্যবহার করছেন, কিন্তু আসলে তারা মনে প্রাণে দেহে বিশ্বাসে কোনো ক্ষেত্রেই আওয়ামী লীগার না, কোনো ক্ষেত্রেই না, এবং এটা এটা আমি মনে করি খোদ আওয়ামী লীগের যেসব নেতা আছেন নেত্রী আছেন দল পরিচালনা করছেন তারাও জানেন, কিন্তু কৌশলগত কারণে তারা এদেরকে বাদ দিতে পারছেন না। হেফাজতি হেফাজতিদের উত্থান এবং তাদের যে কার্যক্রম এটা একদিনের ঘটনা না, এটা দীর্ঘদিনের নানাভাবে পরিকল্পনার একটা বহিঃপ্রকাশ, এবং আরেকটি ধর্মভিত্তিক আরেকটি দলকে একটু শিক্ষা দেওয়ার জন্যে সাময়িকভাবে এদেরকে প্রশ্রয় দেওয়ার কুফল আমরা ভোগ করছি এখন, যে কুফলের নানা রকমের রূপ আমরা দেখছি। তো
জি
আমি দিলরুবা শর্মিনের সঙ্গে একটুখানি যোগ করি যে একদম স্পষ্ট উদাহরণ দিয়ে বলি যে হেফাজতের যে বিষয়টা, যে হেফাজতের যে তাণ্ডব চলেছিল সেটা তারা কিন্তু ঘোষণা দিয়েই এসেছিল যে সরকার উৎখাতের জন্য তারা সেই আন্দোলন করছিল, এবং মোটেই তাদের সেই দিনকার সমাবেশ শান্তিপূর্ণ ছিল না, আইনের অনেক ব্যত্যয় তারা সেখানে ঘটিয়েছিল, তো তাদের বিরুদ্ধে যে মামলা হলো আমরা যেটা দেখতে পেলাম খুবই দুঃখের সঙ্গে যে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিলেন যে তাদের বিরুদ্ধে মামলাগুলি যেন সেরকম ভাবে না করা হয়, এই ধরনের ঘোষণা যেহেতু পত্রপত্রিকায় এসছে সেজন্য আমাদের আজকে শেয়ার করতেও কোনো অসুবিধা নাই। তো এটা তো একটা ভীষণভাবে আমি মনে করি যে আইনের শাসনের যে মৌলিক নীতি সেটার একটা ব্যত্যয় এখানে ঘটেছে, কাজে এই জায়গায় এই বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
বিচার বিভাগের স্বাধীনতার পুরো হস্তক্ষেপ। আমি ঠিক আপার সাথে এই জায়গাটায় আসতে চাইছিলাম যে সাবমিশনের দুইটা প্রশ্নের একটি দিক হচ্ছে উনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে চিন্তিত, আরেকটি হচ্ছে এই যে নব্য আওয়ামী লীগের অথবা হেফাজতের উত্থান, হেফাজতের উত্থান এটি নিয়েও চিন্তিত। আমাদের মানে খোদ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি বলে দেয়া হয় যে এভাবে মামলা না নিতে, তাহলে কোন ভাবে আসলে মামলা নিব এবং যে বা যারা মামলা নিব তাদের ধারে আসলে কয়টা মাথা যে তারা এত বড় নির্দেশনার পথ ছেড়ে নিবে।
জি দিলরুবা শারমিন, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের আরো কিছু
নির্দেশনা দেওয়া সম্ভব না, আর আমি বিনা দ্বিধায় বলতে পারি যে এখনো আইনজীবীরা আছেন যাদেরকে কোনো নির্দেশ দিয়ে তারা কোনো মামলা নেবেন না এটা করার ক্ষমতা রাখে, এবং রাখলেও এটা কেউ মানে মেনে নেবে।
জি
জি স্যার, জি তার সাথে একদম একমত। আমরা যারা স্বাধীনভাবে আইনি পেশায় আছি এবং আমার যারা সম্মানিত গুরুজন স্যার পাপা তাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত, সুতরাং আমরা জানি যে আমাদের কি কোনো ভয় ভীতি হুমকি কিছু দিয়ে কোনো মামলা করানো অথবা না করানো এটিকে বিরত রাখা যায় না।
ধন্যবাদ দিলরুবা শারমিন। আমাদের আরো বেশ কিছু প্রশ্নকর্তা রয়েছেন ফোনে, কাজে আমরা একটু দ্রুত এগোতে চাই। ঢাকা থেকে মেজবাহুল্লাহ শিমুল, হ্যালো।
জি হ্যালো, আমি মিজবাহুল্লাহ শিমুল বলছি ঢাকা থেকে। আমার কোশ্চেনটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ নিয়ে যে বিতর্ক চলছে, সেই বিতর্কে এসে দেখা যায় যে এর মাধ্যমে উচ্চ আদালতে যেমন বিচারক নিয়োগ, তেমনি নিম্ন আদালতে আপনার বিচারকের পদোন্নতি সবকিছু মিলে এক জটিলতার সৃষ্টি হয়, যে কারণে উচ্চ এবং নিম্ন দুই আদালতেই মামলার জট বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এবং যখনই মামলার জট বেড়ে যাবে তখনই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে সুবিচার প্রাপ্ত তাদের দীর্ঘায়িত হবে, এবং এটা একটা আমি মনে করি যে মৌলিক এবং মানবাধিকারের একটা ব্যত্যয় ঘটতে পারে। তো আমার কাছে মনে হয় যে সাম্প্রতিক সময়ে এই বিষয়টি নিয়ে যে বিতর্ক উঠেছে সেই বিতর্কের শুরু হওয়া উচিত, এবং সরকারের উভয় পর্যায়ে অর্থাৎ বিচারাঙ্গন থেকে শুরু করে সরকারের যে মন্ত্রী পরিষদ রয়েছে সেই মন্ত্রী পরিষদের মধ্যে যে সমন্বয় হওয়া উচিত, এবং সেই সমন্বয়টা আসলে বক্তব্যের ক্ষেত্রে হওয়া উচিত যাতে করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়।
ধন্যবাদ। আমাদের আরো একজন শ্রোতা আছেন ব্রিটেনের ম্যানচেস্টার থেকে, আলমগীর হক, হ্যালো।
হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। আজকের এই সংকট প্রসঙ্গটি নিয়ে আমি খুবই স্ক্যাপটিক, ভীষণ হতাশ বটে। আমরা যদি দেশের আইন শৃঙ্খলা জনগণের কাছে পৌঁছে দিতে না পারি এবং কেবল দলীয় ক্যাডার ভিত্তিক স্বার্থ নিমিত্তে আইন পাল্টানো হয়, তখন সে দেশের উন্নয়ন ও সামাজিক স্তরে কিসের অবস্থা সৃষ্টি করা হচ্ছে আমরা সহজে হয়তো বুঝতে পারি। সাগর, উনি, বিশ্বজিৎ, তনু, তকির হত্যাকাণ্ডের বিচার আজ অবধি হয়নি, আর এই সম্প্রতি দুটি ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, তাদের বিচারও যেন হবার নয়। আইনবিহীন অবস্থা ক্রমে এই সকল সংকটকে সয়ে যাওয়ার অবস্থা তৈরি করা হচ্ছে। হালে এই আইন ও সুশাসনের বিরুদ্ধে পার্টিগত দৌরাত্ম চোখে পড়ে, আমাদের জুডিশিয়ারি ব্যবস্থাকে স্বাধিকার দেওয়া হচ্ছে না, তাদের ইন্ডিভিজুয়াল লেজিসলেচারে বাঁধা দেওয়া হচ্ছে। এই সকল অরাজক পরিস্থিতিতে আমরা পৌঁছচ্ছি যখন সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে সংবিধানের 16 সংশোধনী আনা হয়, যদিও হাইকোর্ট তা অবৈধ বলে রায় দিয়েছে। তারপরও এই সংকটের সমাধান কি সম্ভব? পার্টি কিংবা রুলিং পার্টি কি এখানে বিচার প্রশাসনের চেয়ে অনেক ঊর্ধ্বে? আপনাদের অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আলমগীর হক, আপনাকেও। প্রথমে এই যে মেজবাহুল্লাহ শিমুল একটা প্রশ্ন করেছিলেন যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ, নিম্ন আদালতে বিচারকের পদোন্নতি, এই বিষয়গুলো নির্বাহী বিভাগের হাতে থেকে যাচ্ছে, এ সম্পর্কে ডক্টর কামাল হোসেন।
না, বাট এখানে যে নীতিগুলো সর্বোচ্চ আদালতের রায়ে বলা আছে যে নির্বাহী বিভাগ যদিও নিয়োগের শেষ আদেশটা দেয়, কিন্তু তার আগে যে পরামর্শ করতে হয় বিচার বিভাগের, বিশেষ করে চিফ জাস্টিস এর মতামত নিতে হয়, এবং এগুলোর উপরে অনেক বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে যে মতামত নেওয়া মানে তাদের ভাষায় ভাষায় মতামত নেওয়া, আসলেই তাদের তার সম্পর্কে একটা যাচাই করে যে যিনি ক্যান্ডিডেট হন তার ব্যাপারে মূল্যায়ন সেটা চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের সবাই মতামত নিয়ে জানানো হবে। অর্থাৎ এটা নির্বাহী বিভাগের মানে ক্ষমতাকে সেখানে প্রয়োগ করার সবচেয়ে বড় মানে শর্ত হলো যে সে মতামত নেবে সুপ্রিম কোর্ট এবং চিফ জাস্টিস এর। তো সেই কারণে এটা এবং শাস্তি দিতে হলে মানে কোন রকমের তার পদোন্নতির ব্যাপারেও এই যে কনসালটেশন যেটা বলা হয়, পরামর্শ নেওয়া, এটাকে একদম খুবই গুরুত্ব এখন দিয়ে রায়গুলো দেওয়া আছে। তো সেই জিনিসটা আর এখন নিয়ে খুব প্রশ্ন করা যাবে না যে নির্বাহী বিভাগকে ক্ষমতা দেওয়া আছে, তারা যা ইচ্ছা তাই করতে পারে, মোটেই না। তাদেরকে করতে হবে পরামর্শ নিয়ে, এবং সেই পরামর্শ নেওয়াটা বিস্তারিত ভাবে সেগুলো জানতে হবে, মূল্যায়ন কিভাবে করছে বিচার বিভাগ, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এর মাধ্যমে সেগুলো নিতে হবে।
কিন্তু ডক্টর কামাল হোসেন,
মনে করি যে এটা আমাদের সংবিধানে যেটা ছিল সেটা একদম ব্যাখ্যা করে আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে।
হ্যাঁ, কিন্তু ডক্টর কামাল হোসেন, এই তাত্ত্বিক ব্যাখ্যার পাশাপাশি সম্প্রতি চিফ জাস্টিসও এই প্রশ্নটি তুলেছেন যে বিচার বিভাগের অনেক বিষয় সম্পর্কে তাকে অবগত করা হয় না।
না, সেটা খুব মানে সিরিয়াস অভিযোগ উনি যদি বলে থাকেন। এটা আমি বলি যে এটা ক্লিয়ারলি অসাংবিধানিক, এটা সংবিধান কোনোভাবে এটাকে মানে বৈধ মনে করার কারণ নেই।
জি,
এটা যদি হয়ে থাকে তো এটা অবৈধ কাজ হচ্ছে, এবং এটা থেকে সবাইকে, কোন অবৈধ সংবিধান বিরোধী কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে।
জি, ম্যানচেস্টারে আলমগীর হক যে প্রশ্নটি করেছিলেন সে প্রশ্নের ব্যাপারে আমি সুলতানা কামালের কাছে যাচ্ছি, যে এই যে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটলো, এমনকি এই সম্প্রতি একটা দুটি ছাত্রীকে ধর্ষণের একটা অভিযোগ আছে এবং পুলিশ বলছে তারা এখনো অপরাধীদের ধরতে পারছে না, এই সব বিষয় কি আপনি একজন কেবল আইনজীবী নয় মানবাধিকার কর্মী হিসেবে কিভাবে দেখেন?
এটা অবশ্যই আমার কাছে অত্যন্ত আশঙ্কার একটা ব্যাপার, খুবই উদ্বিগ্ন আমরা এই বিষয়গুলি নিয়ে, এবং এটা তো বহুদিন ধরে চলে আসছে। প্রশ্নকর্তা কিন্তু প্রথম থেকে সেই সাগর রনি, এবং তারও আগে অনেক ঘটনা ঘটেছে যেখানটা আমরা দেখতে পেয়েছি অত্যন্ত নৃশংস কিছু হত্যাকাণ্ড ঘটেছে, আরো অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যেখানে দেখা গেছে কোনো না কোনো কারণে যারা এই ঘটনাটা ঘটাচ্ছেন তারা হয়তো এমন একটা অবস্থানে রয়েছেন যে অবস্থানটাকে নির্বাহী যে বিভাগগুলি রয়েছে তারা তাদেরকে সংরক্ষিত রাখতে চাচ্ছেন, তাদের প্রতি কোন রকম পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তারা নিজেদেরকে সাবধানে রাখছেন, অতএব তারা নানাভাবে এই বিচার প্রক্রিয়াটাকে প্রভাবান্বিত করে সেটা যাতে না আয়োজন সেটা করছেন, যেটা আমরা সবচেয়ে প্রকট ভাবে দেখেছি তনু হত্যা মামলার ব্যাপারে। আমরা জানি একটা বিশেষ অবস্থানের একটা জায়গায় তনু হত্যাকাণ্ডটা ঘটেছে, অতএব সেখানটা আমরা দেখতে পেলাম যে সেই হত্যাকাণ্ডের বিচার কোন রকম ভাবেই সেই প্রক্রিয়াটাকে এগোতে দেওয়া হলো না। এখন বিচার বিভাগের স্বাধীনতা বললে শুধুমাত্র বিচারকদের স্বাধীনতার তো ব্যাপার না, বিচার বিভাগের স্বাধীনতা যখন বলা হয় কিংবা বিচার যে প্রক্রিয়া সেটার স্বাধীনতা যখন বলা হয় তখন তো একেবারে ওই পর্যায় থেকে যারা এটা তদন্ত করবেন, যারা এটার মামলাটা নেবেন, যারা এটার সম্পর্কে চার্জশিটটা তৈরি করবেন, তাদের প্রত্যেকের স্বাধীনতার প্রশ্ন কিন্তু এখানটা চলে আসে, এবং সেটা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আজকে যে প্রশ্নটা এসেছে আনিসাই সেই জায়গায় আমরা দাঁড়িয়ে থাকতে হবে। এবং দিনে আজকে কি দুঃখের সঙ্গে লক্ষ্য করতে হবে যে দুইটি তরুণী যারা কলেজে পড়াশোনা করে তাদেরকে প্রতারণা করে একটা জায়গায় নিয়ে যে প্রভাবশালী মানুষদের সন্তানরা তাদেরকে ধর্ষণ করলো, তাদেরকে ভিডিও করে সেটা ছড়িয়ে দেওয়ার হুমকি দিল, এবং এখন পর্যন্ত তারা নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেটার প্রমাণও পাওয়া যাচ্ছে, কিন্তু পুলিশ তাদেরকে চোখে দেখছে না কেন, এই প্রশ্ন তো আমাদেরও। তার মানে এখানটা তো একটা ভীষণ রকম ভাবে মানবাধিকারের লঙ্ঘন ঘটছে, মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের যে ব্যর্থতা সেটা স্পষ্ট হয়ে উঠছে।
জি, অ্যাডভোকেট দিলরুবা শারমিন।
জি, আমি আসলে একটু বিচারপতি নিয়োগ থেকে শুরু করতে চাচ্ছিলাম যে আসলে বিচারপতি নিয়োগ এর ক্ষেত্রে যে রাজনৈতিক প্রভাব এটি কিন্তু বর্তমান সরকারের আমলে শুরু হয়েছে তা না, এটি কবে থেকে শুরু হয়েছে আমরা জানি এবং কিভাবে শুরু হয়েছে সেটাও আমরা জানি, এবং যার ধারাবাহিকতা এখনো চলছে। এবং এখানে আপা এবং তার যেগুলো বলে গিয়েছেন সেটা যদি আমি একটু বলি আর একবার, যে পদোন্নতি বা বিচারপতি নিয়োগ এর যে প্রক্রিয়া এটা আসলে স্বচ্ছভাবে করার ক্ষেত্রে অনেক আগে থেকে উচিত ছিল। যদি এমন হয় যে আগের সরকার ভুল করেছে বা তার আগের সরকার ভুল করেছে, গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং সমাদৃত সবার কাছে গ্রহণযোগ্য সরকার হিসেবে এই সরকারই কিন্তু পারত এখানে একটা বিপ্লব ঘটাতে চাইলে, কিন্তু এই চাওয়ার ঘাটতিটা আমরা যে দেখছি ধারাবাহিকতা মানে ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে এটি বরং বিস্ময় লাগছে আমার কাছে। কারণ এমন যদি হয় যে ভালো কোনো জিনিস অনুসরণ করা হচ্ছে আমরা এটাকে স্বাগত জানাতে চাই, কিন্তু যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে কোনো বিচারপতি নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে সেই পূর্বের সরকারদের কোনো মানে ভুল কাজেরই ধারাবাহিকতা চলছে, সেটি অবশ্য দুঃখজনক। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আপা বলছিলেন এবং আমি নিজে যেহেতু এগুলোর সাথে জড়িত নানাভাবে এবং কাজ করছি, যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে খুব সুনির্দিষ্ট বলেছেন যে শুধু বিচারকের স্বাধীনতা নয়, বিচারের কাজের সাথে যে বা যারা জড়িত একদম গ্রাসরুট লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকের স্বাধীনতা দরকার। আমি একজন আইনজীবী, আমি যদি নির্ভয়ে একটি মামলা পরিচালনা করতে আদালতে যেতে না পারি, আজকে দেখি প্রায় আইনজীবীর পাশেই পুলিশ পাহারা দেন। কেন? তারা নাকি রাষ্ট্রের বিশেষ বিশেষ মামলা পরিচালনা করছে। আমিও রাষ্ট্রের প্রচুর বিশেষ মামলা পরিচালনা করি, কিন্তু আমি মনে করি এমন একটি দেশে নিশ্চয়ই আমি বাস করি না যে রাষ্ট্রের বিশেষ মামলা পরিচালনা করার জন্য আমাকে পুলিশ নিয়ে, গার্ড নিয়ে, একজন পুলিশ গার্ড নিয়ে শো অফ করতে হবে। আমি দুঃখের সাথে জানাচ্ছি, উইথ ডিউ রেসপেক্ট টু দা সিনিয়র, অল সিনিয়র যারা এগুলো করছেন, আমি তো কামাল স্যারের পাশে কোনো গার্ড দেখিনি, আমি তো আমির ইসলাম স্যারের পাশে কোনো গার্ড দেখিনি, আমি তো সুলতান আপার পাশে কোনো গার্ড দেখিনি, আমি তো নসি, আমার কথা বাদ। কিন্তু কেন এগুলো দেখানোরই বা কি দরকার? এগুলো কিছু একটা ইন্ডিকেশন, আমি মনে করি এটি একটা পরাধীনতার লক্ষণ। এটি আমি মনে করি, এক্ষেত্রে আমি আসতে চাই যে কারণে আসলে এই যে হত্যাকাণ্ড গুলোর কথা আসলো, বিচার হচ্ছে না বা পাচ্ছি না বা কিছুদিন খুব আন্দোলন চলছে, গতকাল বা পরশু আমি করে কথা বলে এলাম ঢাকা ট্রিবিউনের সাথে এই মেয়ে দুটিকে নিয়ে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে কোনো অবস্থায় ভিকটিমের ছবি নাম প্রকাশ করা যাবে না, তারপরও আমরা গণমাধ্যম যে দাঁড়াচ্ছে এটা ছেড়ে দিলাম। সেটা ব্যাপারে আমরা বিচার বিভাগ আমরা সহপ্রণোদিত হয়ে কোনো কিছু করলামও না। তার মানে এইসব ঘটনাগুলো আসলে বিচারক বিচার বিভাগের চোখেও পড়ে না।
হ্যাঁ, সুতরাং দিলরুবা শারমিন, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এই বিষয়টি মোটামুটি সারমর্ম আমরা বুঝতে পেরেছি। ঢাকা থেকে আমাদের একজন কলার আছেন, সাইদা সৈয়দ।
আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে সাইদা সৈয়দ বলছি। আজ ওয়ার্ল্ড অফ আমেরিকায় একটি অনুষ্ঠান, বাংলাদেশের বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ, এই অনুষ্ঠানে এখানে কিছু প্যানেলিস্ট আছেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন আছে। আমার প্রশ্নটি হলো, আমরা যতদূর জানি সুপ্রিম কোর্টে সর্বোচ্চ বিচার ব্যবস্থা সম্পন্ন হয়, এরই মধ্যে দুটি বিভাগ আছে, প্রথমত পূর্ণ বিচারের মামলা শুনবার ক্ষমতা সম্পন্ন একটি বিভাগ, দ্বিতীয়ত কোন বিচার কার্যে অ্যাপিলেট ডিভিশন কার্যক্রম সম্পাদন করে হাইকোর্ট থেকে আবেদন করার পর। এক্ষেত্রে নির্বাহী বিভাগের কোনো ভূমিকা আছে কি? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। অ্যাপিলেট ডিভিশনের উপর নির্বাহী বিভাগের কোনো ভূমিকা আছে কিনা সৈয়দা সৈয়দ এটি জানতে চেয়েছেন। ডক্টর কামাল হোসেন,
না, সে ভূমিকা তো থাকার কথা না। স্বাধীন বিচার বিভাগ, তারা নিজের দায়িত্ব পালন করবে, ক্ষমতা প্রয়োগ করবে। এখানে নির্বাহী বিভাগের তো কোনো ভূমিকা আমি দেখি না এবং করার প্রশ্ন ওঠা উচিত না।
জি, সুলতানা কামাল।
জি, কামাল ভাই তো এটার স্পষ্ট উত্তর দিয়েই দিয়েছেন। আমরা যেহেতু স্বাধীনতার কথা বলছি, স্বাধীন বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের এরকম কোন ক্ষমতা থাকার কথাই না।
হ্যাঁ, কিন্তু বাস্তব চিত্রগুলো নিয়েও আমরা একটু আগে আলোচনা করলাম।
বাস্তবে, হ্যাঁ অবশ্যই বাস্তবে, সেটা নিয়েই তো আমাদের আজকে আলোচনাটা, তো সেই জন্যই করতে হচ্ছে, নয়তো তার করতে হতো না। যে আমরা বারবারই দেখছি সেখানে নির্বাহী বিভাগের কোনো না কোনো নির্দেশ, কোনো না কোনো ইঙ্গিত, কোনো না কোনো বক্তব্য সেখানটায় সেই জায়গাগুলিকে প্রভাবান্বিত করছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জি, ফেসবুকে একজন একটা কমেন্ট করেছেন, আমি শুধু মন্তব্যটি পড়ে শোনাচ্ছি। ঢাকা থেকে নাজমুল সাদাত, তিনি বলছেন, আমাদের দেশের সরকার তথা রাজনৈতিক দলগুলো বিচার বিভাগের স্বাধীনতা আদৌ চায় কিনা সে প্রশ্ন করাই যায়। সেই প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করলাম, আর এই আলোচনা কোনো পক্ষেরই ভাবান্তর ঘটাবে না সেটাও বলা যায়। তিনি খুব নৈরাশ্যের সঙ্গে এই কথাগুলো বলেছেন, তবে আমরা আশাবাদী যে আলোচনার মধ্য দিয়ে যে সত্যগুলো বেরিয়ে আসলো সেই সত্যগুলোর প্রতি আমরা দৃকপাত করব। আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে, অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর কামাল হোসেন আপনাকে, অ্যাডভোকেট সুলতানা কামাল আপনাকেও, এবং অ্যাডভোকেট দিলরুবা শর্মিন আপনাকেও। আমাদের এই কলিং শো, আমাদের ধন্যবাদ, আমাদের অনেক ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।